ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর আর বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার রাত। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশে দুর্নীতি প্রসঙ্গে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের আইনের আওতায় এনে বিচারের তাগিদ দিয়েছেন।
রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
কলকাতায় আল কায়দা মডিউলের হদিশ, এসটিএফ এর হাতে দুই সন্দেহভাজন জঙ্গি সহ গ্রেপ্তার হলেন তিন।
রয়েছে রোহিঙ্গা প্রসঙ্গে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
মিয়ানমারে রোহিঙ্গারা জাতি বিদ্বেষী আচরণের শিকার বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। জিম্বাবুয়ের সংসদ বিধায়কেরা আজ মঙ্গলবার দীর্ঘদিন যাবৎ প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত রবার্ট মুগাবের বিরুদ্ধে অভিশংসন বা ইম্পিচমেন্ট প্রক্রিয়া শুরু করেছেন। ক্ষমতা ছেড়ে হঠে যাবার জন্য নির্ধারিত সময়সীমার প্রতি তিনি কোন রকম ভ্রুক্ষেপ না করবার পর সংসদ স্পিকার জোসেফ মুদেন্দা ইম্পিচমেন্ট বিতর্কের সূচনা করেছেন। হারারেতে সংসদের বাইরে তখন হাজার হাজার বিক্ষোভকারী মুগাবের পদত্যাগের দাবিতে স্লোগান মুখর ছিল। ক্ষমতাসীন জানু পিএফ পার্টির সদস্যবর্গ আশাবাদ ব্যক্ত করেছেন সপ্তাহখানেকের ভেতরেই ইম্পিচমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবার কথা। ইম্পিচমেন্ট প্রস্তাবে সন্নিবেশিত অভিযোগের মধ্যে সামিল রয়েছে তিনি যে তাঁর উত্তরসূরি হিসেবে তাঁর স্ত্রীকে মনোনীত করেছেন ক্ষমতার সে অপব্যবহারের বিষয়টিও। মুগাবে ওই সিদ্ধান্ত নেন জননন্দিত সেনানায়ক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়াকে বরখাস্ত করবার পর। আজ মঙ্গলবারই মনানগাগওয়া এক বয়ানে বলেছেন জিম্বাবুয়ের জনগণ তাঁদের রায় দিয়েই ফেলেছেন এবং তিনি এখন মুগাবের প্রতি আবেদন জানাচ্ছেন ক্ষমতা ছেড়ে সরে দাঁড়ানোর জন্য দেশ যাতে সামনের পানে এগিয়ে চলতে পারে। মনানগাগওয়া আরও বলেন যে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে তিনি আশ্বস্ত না হওয়া পর্যন্ত দেশে তিনি ফিরবেন না। ইতিমধ্যে 93 বছর বয়সী মুগাবে স্বেচ্ছায় সরে দাঁড়াবেন তেমন কোনো লক্ষণ পরিদৃষ্ট হচ্ছে না। দশকের পর দশক ক্ষমতা আঁকড়িয়ে রয়েছেন মুগাবে। আজকেই আবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থাগুলো সামরিক বাহিনী কব্জায় নেবার পর থেকে গত সপ্তাহ হতেই গৃহ অন্তরীণ রয়েছেন তিনি। জানু পিএফ রবিবারের বৈঠকেই চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করে দেয় এবং দলীয় প্রধানের পদ থেকেও বরখাস্ত করে তাকে এবং মনানগাগওয়াকে নতুন নেতা মনোনীত করে পার্টি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সিরিয়ার নেতা বাশার আল আসাদ সিরিয়া বিরোধে রাজনৈতিক নিষ্পত্তির পানে মনোযোগ নিবদ্ধ করার প্রয়োজন নিয়ে আলোচনা করেছেন সৌচিতে সোমবার অনুষ্ঠিত অঘোষিত এক বৈঠকে। দেশ দুটি ওই বৈঠকের কথাটা প্রকাশ করলই আজকেই মঙ্গলবারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন তুরস্ক ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ায় যে যে ঐক্যমত্য সম্পন্ন হতে পারে ওই আলোচনা তার সম্ভাবনাকে সুনিশ্চিত করতে পারবে। ক্রেমলিন এবং সিরিয়ার সানা বার্তা সংস্থা বলেছে পুতিন সিরিয়া সামরিক তৎপরতা অভিযানকে সমাপ্ত প্রায় বলে অভিহিত করেছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত লড়াইয়ের সাফল্যে আসাদকে অভিনন্দিত করেছেন তিনি। রুশ সংবাদ মাধ্যমের খবর মোতাবেক সোচিতে আসাদ ছিলেন প্রায় ঘণ্টা চারেক। বলেছেন যুদ্ধ পরিস্থিতি নেতৃবর্গকে রাজনৈতিক অঙ্গনে অগ্রগতি বিষয়ে আশান্বিত করতে পারে বলে তিনি মনে করেন। যুক্তরাষ্ট্র যে উত্তর কোরিয়ার ওপর বাড়তি মাত্রায় আর্থিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্যে স্বৈর শাসনাধীন দেশটিকে সন্ত্রাসে মদতদানকারী দেশরূপে নতুন পরিচিতিতে চিহ্নিত করেছে দক্ষিণ কোরিয়া এবং জাপান সে পদক্ষেপে স্বাগত জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বলেছে উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করার পানে তাড়িত করতে এই যে সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের মিলিত প্রয়াসেরই অংশ সেটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউস থেকে বলেন এটা বহু বছর আগেই হয়ে যাওয়া উচিত ছিল। পিয়ংইয়াংয়ের সরকারকে তিনি খুনে প্রশাসন রূপে আখ্যায়িত করেছেন। আজ মঙ্গলবারই যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা জারি করা হবে যে সিদ্ধান্তে উত্তর কোরিয়া পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসী তালিকায় ফিরে যাবে আবার। এই মুহূর্তে ওই তালিকায় নাম রয়েছে তিনটি দেশের, ইরান, সিরিয়া এবং সুদান।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মিয়ানমারের ডিফ্যাক্টো নেত্রী অং সান সু চি আজ মঙ্গলবার আশাবাদ ব্যক্ত করেছেন গত তিন মাস যাবৎ প্রাণভয়ে বাংলাদেশ পানে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলিমদের স্বদেশে প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটা ফয়সালা হওয়ার প্রশ্নে। সেই আগস্টের 25 তারিখ থেকে নিয়ে এ অবধি 600,000 বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের রাখাইন প্রদেশ ছেড়ে পালিয়েছেন প্রাণভয়ে। সামরিক বাহিনীর নৃশংস এই অভিযানকে জাতিশুদ্ধি অভিযান বলে আখ্যায়িত করা হয়েছে। অং সান সু চি বলেছেন, প্রতিবেশী দেশ দুটি এখন একটা সমঝোতা স্মারক মৌ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং প্রণয়ন লক্ষ্যে কাজ করছে, যাতে পালিয়ে যাওয়া মানুষগুলো নিরাপদে স্বেচ্ছায় ফিরে যেতে পারেন। সুচি বলেন, রাতারাতি কিছু হয় না, তবে আমরা সুসংবদ্ধ অগ্রগতি অর্জন করতে পারব। ইতিমধ্যে অধিকার গোষ্ঠী অ্যামনেস্টিও আজ নতুন একটা রিপোর্ট প্রকাশ করেছে। আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীও তার উপর রিপোর্ট পাঠিয়েছেন।
দু বছর রাখাইনের চলমান পরিস্থিতি তদন্ত করে এই রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। রিপোর্টে বলা হয়, উন্মুক্ত কারাগারে নির্যাতন করা হয় রোহিঙ্গাদের, সেখানে পর্যায়ক্রমিকভাবে যে মাত্রার বৈষম্য চালানো হয় তা মানবতার বিরুদ্ধে বর্ণবাদী অপরাধ। অ্যামনেস্টির গবেষণা বিষয়ক সিনিয়র পরিচালক আইনস্টার্ট বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে রোহিঙ্গাদের নিরাশ করে তোলা এবং যতটা সম্ভব মানবাধিকার কেড়ে নেওয়ার জন্য সবকিছু সাজানো হয়েছে। রিপোর্টে বলা হয়, 2012 সালের সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হন। বিশেষ করে এমন ঘটনা ঘটে রাজ্যের রাজধানী সিটুয়েতে। এখন ওই এলাকায় অবস্থান করছেন প্রায় 4,000 মানুষ। তারা যেভাবে বাস করছেন তা চারদিক থেকে কাঁটাতারের বেড়া দিয়ে বেষ্টিত। এর মাধ্যমে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে জীবন মৃত্যুর দ্বার প্রান্তে। রিপোর্টে বলা হয়, জীবন সংকটাপন্ন হলেও রাজধানী সেতুয়েতে রোহিঙ্গাদের চিকিৎসা সুবিধা দেওয়া হয় না। 2012 সাল থেকে তাদের শিক্ষার অধিকারকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে মিয়ানমার সরকার। এদিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ইস্যুতে এ সপ্তাহে বাংলাদেশের সঙ্গে চুক্তি হবে বলে আশা করছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইন্দোনেশিয়া তাদের জাতীয় শনাক্তিপত্রে স্বীকৃত 6টি ধর্মবিশ্বাসের বাইরের লোকজনের ধর্মবিশ্বাসকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় সংখ্যালঘু বহু ধর্মবিশ্বাসের বহু মানুষ সাধুবাদ ব্যক্ত করছেন সেখানে। তবে আহমদিয়া গোত্রের মানুষজনের মতো কিছু লোকের জন্য ক্ষমতাসীন সরকার তেমন একটা কিছু করেনি, যেমনটি কিনা ওখানকার আহমদিয়া সম্প্রদায়। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম এ রাষ্ট্রটিতে এখনও এরা বৈষম্যের শিকার বলে মনে করেন এরা। এ সম্প্রদায়ের অভ্যুদয় ঘটেছিল সেই 19 শতকের ভারতবর্ষে। ইন্দোনেশিয়া গিয়েছিলেন এরা 1925 সালে। আজ সেখানে এ সম্প্রদায়ের মানুষ রয়েছেন প্রায় 4 লক্ষ। বাংলাদেশের হাতিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম তাঁর রিপোর্টে।
মঙ্গলবার ভোরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের সাথে হাতিয়ার বয়রার চরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ওই 2 ব্যক্তি নিহত হন এবং র্যাবের 1 কর্মকর্তা সহ 2 জন আহত হন। র্যাবের তরফে নিহত 2 ব্যক্তিকে জলদস্যু বলে দাবি করা হয়েছে। নিহতদের সাইফুল এবং শফিক বলে চিহ্নিত করেছে র্যাব। র্যাব ঘটনাস্থল থেকে 6টি আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে বলে সাংবাদিকদের জানিয়েছে। উল্লেখ্য, মানবাধিকার সংস্থা আইন ও সালিশি কেন্দ্রের দেয়া তথ্য মোতাবেক গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ, এনকাউন্টার অথবা ক্রস ফায়ারে অন্তত 125 জন নিহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
জহুরুল আলম আরেকটি রিপোর্ট পাঠিয়েছেন, তাতে তিনি বলছেন যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেছেন যে দুর্নীতিতে লিপ্ত যারা তাদের বিচার করা উচিত।
মঙ্গলবার ঢাকায় দুর্নীতি দমন কমিশন দুদকের ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ডক্টর ফরাসউদ্দিন বলেন, রাঘব বোয়ালদের বিচার হলে অন্যান্য স্তরে দুর্নীতি দ্রুত কমে যাবে। তিনি বলেন, দুর্নীতিবাজরা 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত 11 বছরে দেশ থেকে 6,500 কোটি আমেরিকান ডলার বিদেশে পাচার করেছে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, যে প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা থাকে না তাকে কার্যকর প্রতিষ্ঠান বলা যায় না। তিনি বলেন, দুদক যে একটি কার্যকর প্রতিষ্ঠান সে আস্থা কিন্তু এখনো প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। অনেক বড় দুর্নীতিবাদকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং জহুরুল আলমের এই রিপোর্টের সঙ্গেই শেষ হচ্ছে বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। বাংলাদেশে বসবাসকারী একজন রোহিঙ্গা নেতাকে অপহরণ করা হয়েছে। অপহৃত কো কো লিন লন্ডন ভিত্তিক আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের নেতা। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
অপহৃত কোকোলিন লন্ডন ভিত্তিক আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের নেতা। তিনি এ সংগঠনের বাংলাদেশ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এক প্রতিবেদনে বলেছে, 17 নভেম্বর কক্সবাজারে একটি বাসে ভ্রমণ করার সময় তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী ও বাসটির চালক বলেছেন, চট্টগ্রামের চন্দনাইশের মহাসড়কে বাসটি থামায় কিছু মানুষ, এরপর তাদের দুজন কোকোলিনকে বাস থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নেয়। বাসের চালক জানান, ওই দুই ব্যক্তি পুলিশের পোশাক পরা ছিল না, তবে তারা নিজেদেরকে ডিবি অথবা ডিআইবির সদস্য বলে পরিচয় দিয়েছে। ওই দিনই ফেসবুকে এক পোস্টে জার্মানিতে থাকা ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল নেতা মোহাম্মদ ইব্রাহিম দাবি করেন, সরকারের লোকেরা না হয় অপরাধীরা, তার বড় ভাই কোকোলিনকে অপহরণ করেছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে তারা অবগত নন। ওদিকে মিয়ানমারের মিডিয়া রিপোর্টে বরাত দিয়ে এ সপ্তাহে রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা বলেছেন, কোকোলিন নিখোঁজ হওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষ 7 জন রোহিঙ্গাকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ানমারের মুখপাত্ররা সম্প্রতি বলেছেন, তারা ওয়ান্টেড রোহিঙ্গাদের একটি তালিকা বাংলাদেশের হাতে দিয়েছেন। এক্ষেত্রে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ চমৎকারভাবে সহযোগিতা করছে বলেও এক মুখপাত্র জানিয়েছেন। এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে বলা হয়েছে, গত 2 বছরে কক্সবাজার থেকে বেশ কিছু রোহিঙ্গা পুরুষকে তুলে নিয়েছে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর লোকজন, তাদের বেশিরভাগই নিখোঁজ রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন। এ প্রসঙ্গেই কলকাতার আমাদের সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে কথা বলেছেন ওয়াশিংটন স্টুডিও থেকে আহসানুল হক।
মিয়ানমারের নেত্রী অং সান সু চি আশাবাদ ব্যক্ত করেছেন যে রোহিঙ্গা শরণার্থী সংকটের ব্যাপারে বাংলাদেশের সাথে মিয়ানমারের একটা সমঝোতা হবে, তবে এটি খুব দ্রুত হবে এমনটি তিনি বলেননি। এই প্রেক্ষাপটে শোনা যাচ্ছে যে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে চীন মধ্যস্থতা করার একটা চেষ্টা করছে। এ ব্যাপারে আমি কথা বলছি কলকাতায় সংবাদদাতা গৌতম গুপ্তর সাথে। গৌতম,
হ্যাঁ, এখানে এটা হঠাৎ শুনতে একটু অবাক লাগছে, চীন হঠাৎ এর মধ্যে ঢুকে পড়লো কেন? কেননা চীন এ যাবৎ মোটামুটি মিয়ানমারের অবস্থানকেই সমর্থন করে যাচ্ছিল, বাংলাদেশের সমস্যাটা সেইভাবে না বুঝে। এটা কি হলো, অনেকদিন আগেই স্থির করা ছিল একটা এশিয়ান ইউরোপিয়ান দেশগুলির একটি বিদেশ মন্ত্রীদের একটা সম্মেলন হবে মিয়ানমারে, সেটা আগে থেকেই ঠিক ছিল এবং সেটি শুরু হয়েছে। সেখানেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই তিনি বলেছেন যে তারা একটা 3 পর্যায়ে একটা সমাধানের প্রস্তাব দিচ্ছেন, সেটা যদি কার্যকর হয় তাহলে সমস্যাটা, রোহিঙ্গার সমস্যাটা মেটে। কিন্তু সেটা চীন বলেছে ঠিকই, কিন্তু চীনের এতদিনের যে অবস্থান ছিল তার সঙ্গে এটা কিন্তু খুব সামঞ্জস্য নেই, কাজেই এটা চট করে কিছু ভালো মন্দ বলা মুশকিল।
তো তারা যে প্রস্তাবটা দিচ্ছে সেই সূত্রটা কি?
সূত্রটা হচ্ছে যে তারা বলছে, আমরা চীনেরও বাংলাদেশেরও বন্ধু, আমরা মিয়ানমারেরও বন্ধু, আমরা এখানে একটা মধ্যস্থতা করতে চাই ওদের বিবাদের মধ্যে। প্রথম পর্যায়ে হচ্ছে যে রাখাইন প্রদেশে যে একটা উভয় পক্ষে মারামারি কাটাকাটি চলছে সেইটার, সেখানে একটা সংঘর্ষ বিরতির প্রস্তাব কার্যকর করা, তাহলে আর নতুন করে মারামারি হবে না, তাহলে আস্তে আস্তে একটা স্থিতাবস্থা এবং নিয়ম কানুন শৃঙ্খলায় প্রত্যাবর্তন করা যাবে, মানুষ কিছুটা শান্তির দেখা পাবে নতুন করে। এই হচ্ছে প্রথম দফা। দ্বিতীয় দফা হচ্ছে এরপরে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু করলে চেষ্টা করতে করতে একটা কিছু সমাধান সূত্র নিশ্চয়ই পাওয়া যাবে। এবং তৃতীয় দফা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা সমাধান, যার আসল কথা হচ্ছে দারিদ্র দূরীকরণ, সেটার দিকে অগ্রসর হওয়া যাবে। এই হচ্ছে চীনের তিন দফা সমাধান সূত্র।
এ ব্যাপারে মিয়ানমার এবং বাংলাদেশ কি বলছে?
এখনো পর্যন্ত কোনো দেশই কোনো মন্তব্য করেনি, কেননা ওটা একটা সম্মেলনের মধ্যে এই প্রস্তাব এসেছে। সহমত এই দুই দেশই তাদের নিজেদের দেশে নিজেদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে আর কি করে হ্যাঁ না এসব কি বলা সম্ভব?
রোহিঙ্গা শরণার্থী যারা বাংলাদেশে এসেছেন তারা বলেছেন, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে খবর পাওয়া গেছে, বিভিন্ন দেশ এই অভিযোগ তুলেছে যে রাখাইনে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে, ধর্ষণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তো সেগুলোর
সঙ্গেই কথা বলেছে,
সেগুলোর বিচারেরও তো একটা ব্যাপার থাকার প্রয়োজন।
এখনো পর্যন্ত সেরকম বিচারের প্রস্তাব তো কোনো তরফেই এসেছে বলে শোনা যাচ্ছে না। আমাদের মনে রাখা ভালো, এখন মিয়ানমারে যে আন্তর্জাতিক সম্মেলনটি হচ্ছে সেটা অন্যান্য নানা বিষয়ে, রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের সমস্যা সেটা একটা তার ছোট অংশ মাত্র।
ভারতেও রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারতেরও একটা সম্পৃক্ততা আছে, তো ভারতের কি মত?
প্রথমত এই প্রস্তাবে ভারতের কথা সরাসরি উল্লেখ করাই হয়নি, যদিও ভারতে 40,000 রোহিঙ্গা শরণার্থী আছে বলে ভারত সরকার জানিয়েছে। এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে এই যে রোহিঙ্গারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে 6,00,000-এরও বেশি, 6,23,000 এখন শোনা যাচ্ছে এ পর্যন্ত, তাদের যাতে অন্তত ন্যূনতম আশ্রয় এবং খাদ্য ইত্যাদি পাঠিয়ে তাদের বাঁচিয়ে রাখা যায়, সেই জন্য ভারতও তার সাধ্যমতো চেষ্টা করছে। কাজেই আসল সমস্যা তো বাংলাদেশে যেটা বলেছে, ভারতও তা মনে করে যে এদের রোহিঙ্গাদের নিজের নিজ ভূমিতে সম্মানের সঙ্গে ফেরবার ব্যবস্থা করতে হবে। সেটাও তো মিয়ানমার বলেছে হ্যাঁ তারা ফিরুক, তারা যদি সত্যি আমাদের নাগরিক হয় ফিরুক। অর্থাৎ এর মধ্যে অনেক শর্তের ব্যাপার চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা অধিকাংশ রোহিঙ্গার পক্ষী যারা প্রাণের ভয়ে বাড়ি জ্বলে গেছে আগুনে, সমস্ত তারা দলিল দস্তাবেজ ওই আগুনে হারিয়েছে, তাদের পক্ষে এসব শর্ত পূরণ করা সহজ বা আদৌ সম্ভব বলে অনেকেই মনে করেন না। কাজেই ভারতেরও মাথা ব্যথা হচ্ছে যে রোহিঙ্গা সমস্যার একটা সন্তোষজনক সমাধান হোক, কিন্তু চীন ভারতের কথা উল্লেখই করেনি, কারণ ভারতও তো এই রোহিঙ্গা সমস্যায় অন্যতম ভুক্তভোগী, বাংলাদেশের মতো অতটা না হলেও।
এই যে সমাধানের সূত্র দিচ্ছে চীন, সেখানে তো বাংলাদেশের যে দাবি সেটারই একটা প্রতিধ্বনি শোনা যাচ্ছে।
ঠিক, বাংলাদেশ যে প্রস্তাব করে আসছিল বা ভারতও অনেকটা একই ধরনের কথাবার্তা বলেছে তারই প্রতিধ্বনি। সোজা কথায় রোহিঙ্গারা যদি নিজ ভূমে ফিরে যেতে পারে এটাই তো মূল কথা, তা নিয়ে তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। কিন্তু তারা কেন পালিয়ে আসতে বাধ্য হয়েছে এবং তাদের ফেরার বাধাটা কি, এইটা সেই সমস্যাগুলো দূর করতে না পারলে চীন রাশিয়া আমেরিকা যে যাই বলুক তাতে তো কিছু আসল কাজ হচ্ছে না। এবং খেয়াল করে দেখুন, কয়েকদিন আগেই মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন মিয়ানমারে এসেছিলেন, এবং সেখানে কিন্তু তিনি সরাসরি খুব নিন্দা করার বদলে তিনি বলেছেন যে সমস্ত অত্যাচারের অভিযোগ আসছে সেগুলোর একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, নইলে প্রকৃত অবস্থাটা কি সেটা বোঝা কঠিন। অর্থাৎ তাদের যে তারা যে খুব সাহায্য করতে পারবেন রোহিঙ্গাদের মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু ওর কথায় মনে হয় না।
মিয়ানমার এতকাল যেগুলো মানেনি বাংলাদেশের দাবি সেগুলো চীনের কাছ থেকে আসলে মানবে বলে মনে হয়?
সরাসরি তো মনে হয় না, তবে শুধু চীন বাংলাদেশ ভারত কেন, একটা আন্তর্জাতিক চাপ তো মিয়ানমারের উপর আছে। রাষ্ট্রসংঘ সেখানে এরকম কড়া ভাষায় নিন্দে করেছে, কাজেই ওরা হয়তো মুখ রক্ষার জন্য আচ্ছা সরাসরি বাংলাদেশের সঙ্গে আমাদের বিরোধ, বাংলাদেশের কথা সরাসরি শুনলাম না, ঘুরিয়ে চীনের কথা শুনলাম, এরকমও তারা ভাবতে পারে। কিন্তু বাংলাদেশ যা চাইছে, শরণার্থীরা যা চাইছে, তা হুবহু চীনের প্রস্তাবে থাকবে, এটা আশা করা বোধহয় সত্যি দুরাশা হয়ে যায়।
তৃতীয় একটা দেশ রোহিঙ্গা সমস্যার সমাধান খুঁজতে এগিয়ে এসেছে, এটাকে কিভাবে দেখা হচ্ছে?
না, এটা তো খুব ভালো কথা, অর্থাৎ সারা পৃথিবীর টনক নড়েছে, বিভিন্ন দেশ এ নিয়ে মাথা ঘামাচ্ছে, ওখানে যে বিশ্রী যাতা সব কাণ্ড হচ্ছে সেটা বহু দেশই এখন বুঝতে পারছে। কাজে চীন হোক যেই হোক, একটা মধ্যস্থতার মাধ্যমে কথোপকথনটা বরং অনেক সহজ হয়। মিয়ানমারেরই বা কি বক্তব্য, তারা কেন থেকে থেকেই রোহিঙ্গাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে সেটাও ওরা বলুক, আবার রোহিঙ্গাদের কথাও শুনতে হবে। এবং বাংলাদেশ যে এবং ভারত কিয়দংশে যে এই শরণার্থী আগমনে বিব্রত বিপর্যস্ত, তারও একটা ব্যবস্থা হওয়া দরকার। কাজেই অন্য দেশ যদি আন্তরিকভাবে এর মধ্যে যুক্ত হয়, সমাধান খোঁজার চেষ্টা করে, সেটা নিশ্চয়ই সকলেই স্বাগত জানাবেন।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
কলকাতাতে সন্দেহভাজন দুই জঙ্গি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকেই আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
কলকাতায় আল কায়দা মডিউলের হদিস এসটিএফ এর হাতে দুই সন্দেহভাজন জঙ্গি সহ গ্রেপ্তার হলেন তিন। বড়সড় মডিউল তৈরির ছক ছিল বলে দাবি। মধ্য কলকাতার কলকাতা স্টেশন থেকে ওই তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুজন বাংলাদেশের, অন্যজন রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের বাসিন্দা মনতোষ দে, অস্ত্র সরবরাহকারী। সন্দেহভাজন জঙ্গিরা অস্ত্র কিনতে এসেছিল বলে জানিয়েছে এসটিএফ। ধৃত বিভিন্ন অস্ত্র কারবারির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। ধৃত দুই সন্দেহভাজন জঙ্গি শামসেদ ও রিজাউল ভারতে বেআইনিভাবে ঢুকে পড়েছিল। গত এক দেড় বছর তারা ভারতেই ছিল, ধৃতদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা নেই। এসটিএফ জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা রাজ্যকে ব্যাপারে সতর্কও করে। দুর্গাপূজার শেষের সময় সেন্ট্রাল আইবি থেকে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া যায়। গত 20-25 দিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছিল। ধৃতদের কাছ থেকে আল কায়দা সংক্রান্ত বই লিফলেট পাওয়া গিয়েছে। বিস্ফোরক তৈরির বইও বাজেয়াপ্ত, ল্যাপটপ পেনড্রাইভও উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে ভুয়ো নামে আধার কার্ড, মিলেছে ভিজিটিং কার্ডও। তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, আল কায়দার সঙ্গে আনসার বাংলার যোগ রয়েছে। ধৃতদের সঙ্গে আল কায়দা জঙ্গি যোগ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছে এসটিএফ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে সংবাদ সংস্থা সূত্রের খবরে বলা হচ্ছে, ভারতে চরবৃত্তির কাজে বাজপাখিদের কাজে লাগাচ্ছে পাকিস্তান। সম্প্রতি রাজস্থানের শ্রী গঙ্গানগর শহরে ধরা পড়েছে একটি বাজপাখির পায়ে বাঁধা ইলেকট্রনিক যন্ত্র, এই সন্দেহ সৃষ্টি করেছে, এবং সে সম্পর্কেই বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
রাজস্থানের শ্রী গঙ্গানগর শহরে ধরা পড়া একটি বাজপাখির পায়ে বাঁধা ইলেকট্রনিক যন্ত্র, এই সন্দেহই উস্কে দিচ্ছে। ভারতের ক্ষতি সাধনের জন্য দীর্ঘদিন ধরে সম্ভাব্য সকল উপায় অবলম্বন করে চলেছে পাকিস্তান। এবার শ্রী গঙ্গানগর একটি বাজপাখিকে দেখে সন্দেহ হওয়ায় সেটিকে ধরেন সেখানকার নিরাপত্তা কর্মীরা। ভালো করে পরীক্ষা করে দেখা যায় পাখিটির পায়ের সঙ্গে বাঁধা ইলেকট্রনিক যন্ত্র। বাজপাখির পায়ে এ ধরনের ইলেকট্রনিক যন্ত্র বেঁধে রাখার উদ্দেশ্যই বা কি, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে, ভারতে চরবৃত্তি করতে ওই বাজপাখিটিকে ব্যবহার করেছিল, এই বিষয়টি তদন্ত করেও দেখা হচ্ছে বলে সংবাদ সংস্থার খবর। উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি পাঞ্জাবের গুরদাসপুরে পাকিস্তান লেখা বেলুনও পাওয়া গিয়েছে। এই ঘটনা উদ্বেগজনক। পুলিশ জানিয়েছে পাকিস্তানের দিক থেকেই ওই বেলুনগুলি উড়ে এসেছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘাতে গত 7 বছরে 18,000 মানুষ প্রাণ হারিয়েছেন। সন্ত্রাসী দলটি চিবকের কয়েকশো স্কুল ছাত্রী অপহরণ করে ব্যাপক পরিচিতি পায়। গুপ্ত বাহিনী হিসেবেও বোকো হারাম পরিচিত। ভয়েস অফ আমেরিকা বোকো হারামের তৈরি করা প্রচুর গোপন ভিডিও পেয়েছে, যাতে নিরস্ত্র নাইজেরিয়ানদের প্রতি বোকো হারামের নৃশংসতা ও বর্বরতার চিত্র ফুটে উঠেছে। দেখানো হয়েছে বোকো হারাম নিয়ন্ত্রিত উত্তর পূর্ব নাইজেরিয়ায় ফাঁসি, নির্যাতন সহ নানা নিষ্ঠুরতার কাহিনী। ওই ডকুমেন্টারিতে বুক্কি শনিবার ও আয়েশা গাম্বি নামের দুই নাইজেরিয়ান নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যারা বোকো হারামকে পরাস্ত করাকে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে এগিয়ে গিয়েছেন। এ সম্পর্কেই রোকেয়া হায়দার ও সেলিম হোসেন শোনাচ্ছেন বিস্তারিত গল্পটি।
বোকো হারাম চিবকের মেয়েদেরকে অপহরণের তিন বছর পরও নাইজেরিয়ান নারী বুক্কি শনিবার এখনও তাদেরকে ছাড়িয়ে আনার জন্য নানান রকম চেষ্টা চালাচ্ছে। সামাজিক মাধ্যমে সে নানা ধরনের প্রচারণা চালায়, ছবি পোস্ট করে, মানুষদেরকে তাদেরকে ছাড়িয়ে আনবার জন্য চেষ্টা চালানোর কথা বলে।
বক্কি শনিবার তার প্রতিদিনকার কাজের ফাঁকে ফাঁকে চিবকের অপহৃত মেয়েদের কথাই চিন্তা করে। বলে, আমার আসল ভয় হয় যদি এবং যখন সেই মেয়েগুলোকে আমরা ফিরে পাব, তারা নিজেদের স্বাভাবিক জীবনে ফিরবে কিনা, জীবনের পরের সময়টুকু তারা কিভাবে পার করবে। তাদের সামনে মানুষকে ধরে নিয়ে অঙ্গচ্ছেদ করা হয়েছে, তাদের সামনে তারা মানুষ হত্যা করতে দেখেছে, তারা দেখেছে রক্তের বন্যা, তারা বিমান হামলা দেখেছে। মানুষকে হত্যা করার পর তাদের চোখের সামনে কবর দেয়া হয়েছে, সেটা তারা দেখেছে। তাদের নিজেদেরকেই নির্যাতন করা হয়েছে, তাদের অনেকেই সন্তানসহ ফিরে এসেছে, তারা ওইসব স্মৃতি কিভাবে মুছে ফেলবে।
অপহৃত সেই সব চিবক মেয়েদেরকে কিভাবে উদ্ধার করা যায় সেই প্রচারণা চালাচ্ছেন বুক্কি প্রতীকী যুদ্ধের মাধ্যমে। স্কুল ইন এ ব্যাগ নামে একটি স্বেচ্ছাসেবী কর্মসূচি চালু করেছে সে। এর মাধ্যমে বইপত্র ও লেখাপড়ার সরঞ্জাম ভর্তি ব্যাগ সে বাড়ি বাড়ি নিয়ে বাচ্চাদেরকে বিতরণ করছে, বাচ্চাদেরকে শিক্ষিত করে তুলতে চেষ্টা করছে সে, শিক্ষকদের জন্য আলাদা নির্দেশনা সম্বলিত পত্র বিতরণ করছে সে।
বুক্কি বলেন, যারা আপনার সন্তানদেরকে অপহরণ করেছে তাদের সঙ্গে যুদ্ধ করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে অন্যদের সন্তানদের শিক্ষিত করে সচেতন করে তোলা। বোকো হারামকে আমরা বলছি, দেখাচ্ছি যে তোমরা হেরে গেছ, আমরাই জিতে গেছি।
2014 সালের 14 এপ্রিল চিবক মেয়েদেরকে অপহরণ করবার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আবুজার ইউনিটি স্কোয়ারে আমাদের মেয়েদেরকে ফিরিয়ে দাও এই শিরোনামে কর্মসূচি হয়েছে। তখন 21 জন মেয়েকে ছেড়ে দেয়া হয়েছে। পরে 7ই মে ঘটনার 1120 দিন পর আরও 82 জনকে মুক্তি দেয়া হয়েছে।
বুক্কি বললেন, কথা হচ্ছে 82 জন মেয়েকে আমরা ফিরে পেয়েছি, আমাদের আন্দোলন বিক্ষোভের কিছু সফলতা এসেছে, 219 জনের মধ্যে আরও 106 জনকে আমরা ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।
বিভিন্ন খবরে বলা হয়েছে ওই মেয়েদেরকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে বোকো হারামকেও ফিরিয়ে দিতে হয়েছে নাইজেরিয়ান সরকারের জেলেবন্দী বোকো হারামের জঙ্গিদেরকে। তবে বুক্কির বক্তব্য হচ্ছে এইসব মেয়েদের মুক্তির জন্য যে কোনো মূল্য পরিশোধ করাটা ঠিক আছে।
এটা ওই মেয়েগুলোর জীবনের প্রশ্ন। তারা অপহৃত হওয়ার আগে তাদের পরিচ্ছন্ন ও ভালো জীবন ছিল, তারা তখন স্কুলে যেত, তাদের জন্য এই মুক্তি হচ্ছে তাদের জীবনটাকে ফিরিয়ে দেয়া। ওই হারিয়ে যাওয়া মেয়েগুলো তখন ভাবে, আমি জীবন ফিরে পেলাম, নিঃশ্বাস নিতে পারছি, আমি দুই চোখ বুঝে নিশ্চিন্তে ঘুমাতে পারছি। সাম্বিসা ফরেস্ট হচ্ছে নাইজেরিয়ার 5টি উত্তরাঞ্চলীয় রাজ্যের একটি বিশাল ঘন অরণ্য। অরণ্যের একটি অংশ নানা ধরনের খেলাধুলার জন্য সংরক্ষিত ছিল, আর অপর অংশ সংরক্ষিত ছিল বন্য প্রাণীর অভয়ারণ্য হিসেবে। অরণ্যের সেই অংশ এখন জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নিরাপদ আবাসস্থল। যেখানে বনের পশুরও ভয় ছিল না, এখন সেখানে বোকো হারামের ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষ।
আর তাদের ভয় এতই বেশি যে কেউ ওই এলাকায় যেতেই পারে না, যেতে কেউ সাহসও করে না। ওই অরণ্যের কাছে একটি গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করেন আয়েশা বাকারি গম্বি।
আয়েশা তার স্বামীর কাছে চিনি কেনার জন্য পয়সা চাইল। আয়েশা পার্ট টাইম দর্জির কাজ করেন, হাত পা ব্যবহার করে কাপড় সেলাই করে। সেলাই মেশিনের শব্দ তাকে বাইরের সন্ত্রাস গোলাগুলির আওয়াজ থেকে কিছুটা যেন বাঁচিয়ে রাখে, মনকে খানিকটা স্বস্তি দেয়।
সাম্বিসা অঞ্চলটি আয়েশার খুব ভালো করেছে না। এখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, পারিবারিক ঐতিহ্য বজায় রাখার জন্য বনে বনে পশু শিকার করা শিখেছে সে।
আয়েশার কথা, আমার মা বাবা এবং দাদা দাদি ছিলেন শিকারী। আমি কখনোই চাইনি আমাদের পারিবারিক ঐতিহ্য বন্ধ হোক।
বোকো হারাম তাদের গ্রামে তিনবার হামলা করেছে। পরে নাইজেরিয়ান সরকার তাদেরকে যার যার মতো করে সন্ত্রাসীদের হামলা প্রতিহত করবার অনুমতি দিয়েছে। এখন হরিণ, বেবুন এবং পাখি শিকার না করে আয়েশা অন্যরকম শিকার করে। শিকার করার জন্য প্রস্তুত থাকে সবসময়। বোকো হারাম জঙ্গিদের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি থাকে সে।
জঙ্গিদের সঙ্গে লড়াই করার জন্য শিকারীরা একটি দল তৈরি করেছে। তারা যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ করার জন্য প্রস্তুত। সত্যি বলতে কি, বোকো হারামের জঙ্গিরা বর্বর, নৃশংস। তারা অমানবিক। তারা একজনকে ধরে নিয়ে গলা কেটে মেরে ফেলেছে। তারা একবার এক সন্তান সম্ভাবা নারীকে ধরে নিয়ে তার পেট থেকে সন্তানকে কেটে বের করে ফেলে দেয়। শুধুমাত্র বোকো হারামই পারে নবজাতকের ঘাড় মটকাতে। একজন বোকো হারাম জঙ্গি শুধু পারে শিশুদেরকে ঘাড় ধরে নদীতে ছুঁড়ে ফেলে দিতে।
আয়েশা এবং তার শিকারী দল পালা করে গ্রাম পাহারা দেয়। মাঝে মধ্যে বোকো হারামের খোঁজে দল বেঁধে বেরিয়ে পড়ে জঙ্গলে। যে কোনো অভিযানের আগে তারা একটি আধ্যাত্মিক প্রার্থনা সম্পন্ন করে। তারা বিশ্বাস করে এই আচার তাদেরকে শত্রুর গুলি এবং জঙ্গলের অন্য সকল বিপদ থেকে বাঁচাবে। আশা জানায় জঙ্গলে অভিযানের আগে বিভিন্নভাবে প্রস্তুতি নেয় তারা।
আশা বলল, আমরা কিছু ঐতিহ্যবাহী ওষুধ ব্যবহার করি। আমরা এক ধরনের পানীয় পান করি, ধূমপান করি, আর বের হওয়ার আগে আমরা প্রার্থনা করি। আমরা তে অভ্যস্ত, ভয় পাই না কোনো কিছুতেই। রাত কিংবা দিন যখনই হোক আমরা বের হই অভিযানে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকি।
আয়েশা এবং তার দল শুধু জঙ্গিদেরকেই খোঁজে না, তারা জঙ্গিদের হাতে বন্দী বা অপহৃত অন্য কেউ তাদের ক্যাম্পে থেকে পালিয়ে আসলো কিনা বা তাদেরকে উদ্ধার করতে তৎপর থাকে সর্বদাই। বোকো হারামের হাতে বন্দী বা অপহৃতদের এক একজনের গল্প হৃদয় বিদারক। আয়েশা তাদের একজনের গল্প বলল।
লাশায় এক নারী আমাদের শিবিরে ছিল। ছয় সন্তান সঙ্গে নিয়ে তাকে অপহরণ করেছিল বোকো হারাম। তাদেরকে মাসের পর মাস আটকে রাখা হয়। খোদাকে ধন্যবাদ যে সে পালাতে পেরেছিল, আর এই ছোট্ট বাচ্চা দুটোকে কাঁধে পিঠে করে নিয়ে আসে সে। বাকি চারজনের মায়া ছাড়তে হয়েছে তাকে বাধ্য হয়ে। বোকো হারামের বিরুদ্ধে লড়াই করতে সাহস দেখানোয় গ্রামবাসীরা আয়েশাকে দারুণভাবে ভালোবাসে। তারা তাকে শিকারী রানী বলে ডাকে। আয়েশা বললেন, আমি সঠিক সংখ্যা বলতে পারবো না কতজনকে আমরা উদ্ধার করেছি। অনেক অনেক, মাত্র দুদিন আগেই নয়জনকে উদ্ধার করেছি।
ওই দিন শেষের দিকে আয়েশা এবং তার দল তিন বোকো হারাম যোদ্ধাকে পাকড়াও করে। তারা তাদেরকে সরকারের কাছে হস্তান্তর করে এবং গ্রামের লোক তাদের পেছনে পেছনে প্যারেড করে।
এই ধরনের সফলতা আয়েশাকে আনন্দ দেয়, এই কাজে আরও আগ্রহী করে তোলে, উৎসাহিত করে। আয়েশা বলে, আমি বিশ্বকে বলতে চাই, আমরা মানুষকে সাহায্য করছি, অসহায়দের উদ্ধার করছি, তাদের জীবন বাঁচাতে সাহায্য করছি। আমরা আমাদের দেশের শান্তি ও স্বস্তি প্রতিষ্ঠা করতে চাই। আমি চাই নাইজেরিয়ায় শান্তি আসুক, আর নাইজেরিয়ার মতোই বিশ্বের সর্বত্রই শান্তি আসুক, এটাও চাই।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে বিজ্ঞান জগৎ। মাথার ওপর একটি হেডসেট পরিয়ে এবং চোখের ওপর বিশেষ যন্ত্র বসিয়ে কম্পিউটারের মাধ্যমে বাস্তব অনুভূতির জগৎ তৈরি করা যায়, যা কিনা আমাদের প্রতিদিনকার সত্যিকারের পৃথিবী থেকে ভিন্ন। এখন খাবারের ব্যবসায় এই নতুন প্রযুক্তি নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ফায়জা আলমাজরি জানাচ্ছেন যে ভার্চুয়াল রিয়ালিটি আমাদের খাবারকে আরও সুস্বাদু ও স্বাস্থ্যকর করতে পারে। এ সম্পর্কে বিস্তারিত শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন এবং সাহাদাত হোসেন সবুজ।
অনেক খাবারই রয়েছে যা আমরা খুব পছন্দ করি, আবার এমন সব খাবারও রয়েছে যা আমাদের একেবারেই পছন্দ নয়। কিন্তু এরকম যদি হয় যে অপছন্দের খাবারগুলো আমরা খুব সানন্দে খেতে শুরু করলাম, তাহলে কেমন হয়?
খুবই ভালো হয়। আমার এখনো মনে আছে ছেলেবেলায় যেমন সবজি খুব একটা পছন্দ করতাম না, সেটা যদি সবজি খাবার জন্য যদি একটা উপায় বার করা যেত প্রযুক্তির মাধ্যমে, তাহলে হয়তো অনেক আগের থেকেই সেটা খেতাম।
হ্যাঁ, সেটাই। আর বিশেষ করে বাচ্চাদের কথা যদি আমরা ধরি, বাচ্চারা কিন্তু অনেক স্বাস্থ্যকর খাবার কিন্তু একেবারেই খেতে চায় না।
একেবারে ঠিক বলেছেন।
আপনি যেমন সবজি খেতে পছন্দ করছেন না, বাচ্চারা এই সবজি খাওয়ানোতে খুব কষ্ট পেতে হয় বাবা মাদের, তাই না? তো সেই বাচ্চাদের জন্য এমন প্রযুক্তি যদি উদ্ভাবন করা যেত যে তারা খুব উৎসাহ নিয়ে সেই সব স্বাস্থ্যকর শাক সবজিগুলো খাচ্ছে,
মনে হচ্ছে যে সেরকমই একটা প্রযুক্তি উদ্ভাবন হয়েছে।
হ্যাঁ, আমাদের ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক ফাইজা এলমাসরি তিনি এরকম একটি রিপোর্ট করেছেন। ভোজন রসিকরা লন্ডনে খাদ্য প্রযুক্তি সপ্তাহে বড় রকমের আয়োজনে খাবারের অভিজ্ঞতা নিয়েছে।
বাহ, শোনা যাক এ সম্পর্কে আরো।
হ্যাঁ, সেটাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোফিজিক্স বিভাগের অধ্যাপক চার্লস স্পেন্স কি বলছেন সেটাই আমরা শুনি।
It's kind of a surprising idea to many people that the sounds that you hear, say from your mobile device, could change the taste of the food just like the salt and pepper shaker could.
অধ্যাপক চার্লস বলছিলেন অনেকের কাছে এটা আশ্চর্যজনক, যেমন ধরুন আপনার মোবাইল সেটটি খাবারের স্বাদ বদলে দিতে পারে, যেমন করে মরিচের ঝাল অথবা লবণের ছিটা খাবারের স্বাদ বদলে দেয়।
খুব অদ্ভুত ব্যাপার, তাই না? যে একটা মোবাইল ডিভাইস, একটা টেলিফোনের মাধ্যমে আপনি যে খাবারটা আপনার ভালো লাগে না সেটা আরো সেই খাবারটা ভালো লাগবে, আরো সুস্বাদু হবে।
সেটাই, সত্যি অবাক করা বিষয়। অধ্যাপক স্পেন্স আরো বলেছেন এটাকে ধ্বনি তরঙ্গের মশলা বলা যায়।
বাহ, সুন্দর নাম দিয়েছেন।
খাবারের রং, গন্ধ খাবারকে অনেক মনোগ্রাহী করে তুলবে সেই ধ্বনি তরঙ্গ যখন চালু করা হবে।
আচ্ছা, তিনি আর কি বললেন?
হ্যাঁ, অধ্যাপক চার্লস স্পেন্স আরো যেটা বলছিলেন,
we have a growing amount of evidence now from the psychology lab, from chefs, artists, composers, to demonstrate that we can create music or pick music off.
প্রকৃতপক্ষে বাবুর্চি, চিত্রশিল্পী, গায়কদের নিয়ে মনোবিজ্ঞানের পরীক্ষাগারে এমন সব প্রমাণ পেয়েছি যে আমরা কোনো একটি গান দিয়ে খাবারের স্বাদকে বাড়িয়ে তুলতে পারি। এর মাধ্যমে খাবারের তিক্ততা, লবণকে কম বেশি সেটা করা যায়।
বাহ, খুবই ভালো লাগছে এই কথাগুলো শুনে যে বিভিন্ন উপায়ে এটা করা যায়। যেমন যদি যেটা আপনি যেটা বললেন সেটা গানের মাধ্যমে, যে আমরা একটা গান শুনছি সেটা এতই ভালো লাগছে যে খাবারটাও পর্যন্ত সুস্বাদু লাগছে।
সেটা সত্যি। যেমন আমার রবীন্দ্রসঙ্গীত লালন খুব পছন্দ, তো এমন যদি হয় যে আমি লালন গীতি শুনছি আর যেই খাবারটা খেতে চাই না, স্বাস্থ্যকর খাবার, সেটা আমি খাচ্ছি, তাহলে খুবই ভালো হয়। কবছর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন সামুদ্রিক খাবার অনেক বেশি মজা লাগে যদি খাবার সময় সমুদ্রের যে শব্দ সেটা যদি চালিয়ে দেওয়া
যায়। বাহ, চমৎকার। ভোজনের পরিবেশ আরো বেশি উন্নত করা যায় যদি খাবারের টেবিলে বসে খাদ্যের উপাদানগুলো কোথা থেকে এসেছে সেই গল্প শুনি।
হ্যাঁ, সেটা কিন্তু সত্যি আমরা খেয়াল করেছি। খাবার টেবিলে সাধারণত যখন একসাথে আমরা বসি, সেখানে অন্য যে গল্পই হোক না কেন, সেই গল্প ছলে কিন্তু আমরা অনেক খাবার কিন্তু খেয়ে ফেলি।
ঠিকই বলেছেন। আর বিশেষ করে যেখানে বলা হচ্ছে যে আপনি যদি জানেন এই খাবারের মধ্যে কি আরো ভালো ভালো উপাদান আছে, সুস্বাদু উপাদান আছে, এটা জানতে পারলে তখন হয়তো আপনার মনে হবে হ্যাঁ আমার ওই যে ওই খাবারটা খুব ভালো লাগে সেটাতেও কিন্তু এই উপাদানটা আছে।
সেটাই, অথবা এই খাবারে যে মশলাটা ব্যবহার করা হয়েছে এটা হয়তো এসেছে সেই চীনের পর্বতমালা বিস্তৃত কোন একটি প্রদেশ থেকে, সুন্দর একটি জায়গা থেকে, তাই না? সেরকম শুনতে নিশ্চয়ই ভালো লাগবে। আর সুনামধন্য বাবুর্চি জেমি অলিভার তিনি ফেসবুকে একটি চার্ট বোর্ড চালু করেছেন, যেখানে খাদ্যের ক্রেতারা নানা অনুভূতির ইমেজ প্রকাশক আইকন বেছে নেয় এবং তার সাথে সম্পর্কিত খাবার নির্বাচন করে। যেমন ধরুন যে কারো হয়তো আজকে মনটা ভীষণ রকম ভালো, ওখানে হয়তো অনেক ধরনের আইকন আছে, তো একটা আইকন সে পছন্দ করলো, তাতে করে যারা খাবার সরবরাহ করবে তারা বুঝতে পারবে যে তার ক্রেতার মুডটা কেমন আছে।
আচ্ছা আচ্ছা, ধরুন আমি যদি দেখি আইসক্রিমের একটা আইকন, আমি হয়তো সেটাতেই ক্লিক করব, তাহলে সেই যারা ওটা প্রোভাইড করবে, যারা সরবরাহ করবে, তারা বুঝে যাবে যে বাহ, এ ব্যক্তি তো আইসক্রিম পছন্দ করে, তাহলে কিছু অ্যাডভার্টাইজ করা যায়
তার কাছে, এবং ওটার সাথে সম্পর্কিত অন্য আইটেমও তারা সেটার সাথে যুক্ত করবে। এটা একটা সত্যি খুব ভালো একটা আইডিয়া। তো জেমি অলিভার প্রতিষ্ঠানের প্রধান ডিজিটাল কর্মকর্তা ডেরেন গোলসবি বলছিলেন,
The chatbot experience teaches us that no matter how simple things are, people need to just get to the content as quickly as possible and keeping it simple.
এই চ্যাটবটের অভিজ্ঞতা আমাদের শেখায় যে যতটা সরল জিনিসই হোক না কেন, মানুষের কাছে চটজলদি খাবার পৌঁছাতে হবে। সেই কাজটা যত সহজ সরল করা যায় ততই ভালো। আমরা এর ভবিষ্যৎ উজ্জ্বল দেখছি। মানুষ যা পছন্দ করে সে বিষয়ে সাহায্য করতে আমরা সবসময় কাজ করে যাব।
মনে হচ্ছে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, তাই না?
হ্যাঁ নিশ্চয়ই, খাবারের ব্যবসা এবং খাবারের বিপণন বড় একটি ব্যাপার কিন্তু, এবং এটাকে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য তার ব্যাপ্তি কিন্তু কম নয় অন্য কোনো কিছু কিছুর সাথে যদি আমরা তুলনা করি।
তা তো বটেই। আমরা যেমন এখন ইন্টারনেটের মাধ্যমে খাবার অর্ডার করতে পারি, সেটা যত দূরেই থাকুক না কেন আমরা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, আগে যেমন আশেপাশে যা আছে সেই দোকানগুলো থেকে হয়তো আমরা টেলিফোন করে খাবার আনতে পারতাম, কিন্তু এখন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে অনেক, ধরুন আমরা আছি ইস্ট কোস্টে কিন্তু আমরা পশ্চিমের ক্যালিফোর্নিয়া থেকেও খাবার আনাতে পারছি, তাই না?
সেটাই, অথবা হঠাৎ মনে হলো যে মোগলাই খাবো,
হ্যাঁ
হ্যাঁ, সেটাও কিন্তু অনলাইনে আপনি অর্ডার করলে ঠিকই চলে আসবে। তো যাই হোক, লন্ডনে খাদ্য প্রযুক্তি সপ্তাহের আয়োজন খাদ্য শিল্পের আরো উদ্ভাবন ঘটাবে বলেই সবাই মনে করছে।
ওয়াই ফুডের প্রতিষ্ঠাতা নাদিয়া বলছিলেন,
Food is one of the least disruptive markets in terms of new business models, in terms of technologies and innovations out there, yet it's got serious global challenges.
তিনি বলছিলেন, প্রযুক্তি ও উদ্ভাবনের বিচারে এবং নতুন ব্যবসা কাঠামোতে সবচেয়ে দোদুল্যমান হচ্ছে খাদ্যবাজার। যখন আমরা এর সাথে প্রযুক্তির মিশেল দিচ্ছি, তখন এটা গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ যার বেশ কিছু অংশ ইতিবাচক বাণিজ্যিক রূপান্তর ঘটাতে পারি।
হ্যাঁ সত্যি, খাবার পরিবেশনের বিষয়টি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টির সাথে প্রযুক্তির মিশেল অনেক আগেই ঘটেছে। যেমন আমরা বলছিলাম যে খাবার খুব সহজেই অর্ডার করা যাচ্ছে, কিন্তু সেখানে আরও বেশি প্রযুক্তির মিশেল ঘটছে খাবারের রং স্বাদ সেটাকে আরও মনোগ্রাহী করবার জন্য প্রযুক্তি সেখানে ব্যবহার হচ্ছে।
হ্যাঁ, এই প্রযুক্তিটা যেমন আপনি শুরুতেই যে বলছিলেন যে মাথায় একটা হেডসেট পরে এবং চোখে আরেকটা যন্ত্র বসিয়ে তখন আপনি সেই অনুভূতিটা পাবেন, তখন কিন্তু আপনি খাবেন। এখন যে খাদ্যটা আমাদের শরীরের জন্য প্রয়োজন কিন্তু আমরা সাধারণত খাচ্ছি না বা খেতে পছন্দ করছি না, কিন্তু আপনি এই যান্ত্রিক মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে সেটা আপনি সেবন করছেন।
তৃতীয় বছরের মতো ওয়াই ফুডের আয়োজনে লন্ডন খাদ্য প্রযুক্তি সপ্তাহ আয়োজক এবং বিনিয়োগকারীদের এই আশা জুগিয়েছে যে প্রযুক্তির উপাদান ভবিষ্যৎ খাদ্য শিল্পের বিকাশে সহায়তা করবে।
এবারে শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজ শুনবে এর 44তম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, ওই যে গত সপ্তাহে তুমি বলেছিলে যে আমরা টেক ভার্ব নিয়ে আলোচনা এখনো করিনি, মনে আছে তোমার?
হ্যাঁ মনে আছে।
আজ তাহলে আমরা এই টেক ভার্বটির সম্বন্ধে এবং এর নানান রকম ব্যবহার নিয়ে আলোচনা করব। মনে রাখা দরকার যে এর আগের আলোচিত মেক এবং হ্যাভ এর মতো এই টেকেরও ব্যবহারের বৈচিত্র্য রয়েছে।
টেক মানে তো কোনো কিছু নেয়া বা গ্রহণ করা।
হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু একটু আগে যে কথাটা বলছিলাম যে টেক নানান অর্থে ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য করেছো নিশ্চয়ই শুরুতেই লুসিয়া বলল, টুডেই উই শুড টেক দ্য টাইম টু টক অ্যাবাউট টেক।
হ্যাঁ, এখানে তো টেক মনে হচ্ছে একটু ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে।
ঠিক বলেছো সাবরিনা। এসো না প্রথমেই শোনা যাক টেক সম্বন্ধে কাভি কি বলছে।
Like our lessons on have and make, take is similar. Take is an irregular verb. The past tense of take does not have the usual ed ending. Instead, the past tense is took.
হ্যাঁ, ওই যে একটু আগে আপনি বলছিলেন সে কথাটা কিন্তু কাভিও বলছে যে হ্যাভ এবং মেক এর মতোই টেকও ইরেগুলার ভার্ব।
আর এরই মধ্যে তুমি নিশ্চয়ই জেনে গেছো যে ইরেগুলার ভার্বটা কি।
হ্যাঁ, যার পাস্ট টেন্স সাধারণ নিয়মে ইডি বসিয়ে করা হয় না,
তার মানে টেক কিন্তু টেকেড হবে না। তাহলে কি হবে সাবরিনা?
তাহলে এটা হতে পারে টুক, টি ও ও কে, টুক।
একদম ঠিক বলেছো। এবার শোনো এই টেক সম্পর্কে আরো কিছু কথা।
The literal meaning of take is to move or carry something from one place to the other. But take has many other meanings in everyday speech.
হ্যাঁ, এখানে লুসিয়া বলছে যে টেক শব্দের আক্ষরিক মানেটা হচ্ছে কোনো কিছু নেয়া কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় কিছু নিয়ে যাওয়া।
টেকের এই অর্থের একটা উদাহরণ দাও তো।
এরকম তো বলাই যেতে পারে, I took my books to the library.
হ্যাঁ, লুসিয়া আমাদের আরো মনে করিয়ে দিচ্ছে যে প্রতিদিনের ব্যবহারে টেকের আরো ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। এবার শোনা যাক সে সম্পর্কে কাভি কি বলছে।
English speakers often use the word take in a way that has an idiomatic meaning. In other words, the verb take and the words that follow it have a different meaning than the individual words suggest.
তাহলে সাবরিনা, এই টেক সম্পর্কে প্রথমে কাভি কি বলল?
কাভি বলছে যে ইংরেজি ভাষাভাষীরা এই টেক শব্দটি ইডিওম্যাটিক অর্থে ব্যবহার করে থাকেন। কিন্তু এই যে ইডিওম্যাটিক ব্যাপারটা বলল সেটা আমি ঠিক বুঝলাম না।
হ্যাঁ, তুমি হয়তো ভুলে গেছো সাবরিনা, এর আগেও আমরা একটি অনুষ্ঠানে বলেছিলাম যে ইডিওম্যাটিক মানে হচ্ছে বাংলায় আমরা যাকে বাগধারা বা বাগবিধি বলি সেই অর্থে, একেবারে আক্ষরিক বা আবিধানিক অর্থে নয়।
হ্যাঁ, মনে পড়ছে এখন, মেক নিয়ে আলোচনার সময় কিন্তু আপনি কথাটা বলেছিলেন।
কাভে আমাদের আরেকটু ব্যাখ্যা করে বলল যে টেক যখন আলাদাভাবে ব্যবহার করা হয় তখন তার যে আক্ষরিক অর্থটা থাকে, যখন টেকের পরে অন্য শব্দগুলো থাকে তখন তার অর্থটা হয় অন্য রকমের। এবার শোনো টেক যুক্ত বাক্যের গঠন প্রণালী সম্পর্কে।
One comma structure is take plus a noun phrase.
When take is followed by noun phrases, such as charge of or responsibility for, it means to make sure that an action is done correctly.
She took charge of the project.
But when take is followed by noun phrases, such as a minute or time, it means to spend time for a task.
I need one more hour to finish the report. No worries, take your time.
A final common meaning of take is this: turn in a direction.
So you might hear a person say, take a right, then take a left.
I'm glad we took the time to talk about take.
কি সাবরিনা, বোঝা যাচ্ছে কিছু?
হ্যাঁ, এই তো লুসিয়া বলল যে একটা সাধারণ স্ট্রাকচার হচ্ছে take plus a noun phrase, কিন্তু ব্যাপারটা যদি আরেকটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলতেন।
হ্যাঁ, যেমনটি কাভে বলছে যে টেকের পরে যদি এরকম একটা নাউন ফ্রেজ থাকে, যেমন ধরো চার্জ অফ কিংবা রেসপন্সিবিলিটি ফর, এর মানেটা হয় তখন অন্য রকম।
কি রকম অর্থ হয়
এর? অর্থ তখন হয় এটা নিশ্চিত করা যে কাজটি ঠিক মতো হচ্ছে, কিংবা আরও সহজ করে বললে বলতে হয় কেউ যখন কোনো দায়িত্বে থাকে তখনকার কথা। লক্ষ্য করো পরের উদাহরণটা।
হ্যাঁ, এখানে যেমন লুসিয়া বলল শি টুক চার্জ অফ দ্য প্রজেক্ট,
আবার লুসিয়া বলছে যে টেকের পরে যখন এমন নাউন ফ্রেজ থাকে, যেমন ধরো এ মিনিট অর টাইম, তার মানে হলো নির্দিষ্ট কোনো কাজের সময় কিংবা আরও সময় অতিবাহিত করা।
হ্যাঁ, যেমন টেক ইউর টাইম।
আরেক ক্ষেত্রে টেক ব্যবহার করা হয়, সেটা হলো দিক নির্দেশনার জন্য।
হ্যাঁ, এমনটা তো শোনাই যায়, টেক এ রাইট দেন টেক এ লেফট।
আর এই অনুষ্ঠান শেষ করার আগে আমি কি বলবো জানো সাবরিনা?
না তো, কি বলবেন?
ঠিক লুসিয়ার মতোই বলবো, আই এম গ্ল্যাড উই টুক দ্য টাইম টু টক অ্যাবাউট টেক।
বাহ, বেশ মজার তো।
তবে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদেরও প্রায় সময় হয়ে এলো ওঠার। ওঠার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, শুনতেও পাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকে।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ঘটছে।
যুক্তরাষ্ট্র পরিচালিত আইসিস বিরোধী কোয়ালিশনের সমর্থন পুষ্ট হয়ে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা SDF সম্প্রতি রাক্কা শহরটি মুক্ত করে, যা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক উজ্জ্বল মুহূর্ত, কারণ আইসিস জঙ্গি দল নিজেদের অপরাজেয় বলে দাবি করত। আইসিসদের তথাকথিত ক্যালিফেটের রাজধানী রাক্কা দখলের চূড়ান্ত লড়াই শেষে শত শত আইসিস জঙ্গি SDF বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং সেই সঙ্গেই এই শহরের সংগঠিত বহু বছরের নির্দয়তা এবং বর্বরতার অবসান ঘটে। এই বিজয়ের ঘোষণা দিয়ে জয়েন্ট টাস্ক ফোর্স অপারেশন ইনহেরেন্ট রিজলভের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পল ফাং বলেন, আইসিসদের দখলের সময় রাক্কা ছিল একটি সুরক্ষিত কারাগার। তিনি বলেন, তার কথায় সন্ত্রাসীদের কোনো শাস্তি দেয়া হতো না এবং পুরো সভ্য পৃথিবীকে তারা টেলিভিশনের মাধ্যমে দৈহিক অত্যাচার, গণমৃত্যুদণ্ড এবং অন্যান্য অবর্ণনীয় নৃশংসতার ছবি প্রচার করে স্তব্ধ করে দিয়েছিল। এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, SDF এবং কোয়ালিশন বাহিনী যখন সামরিকভাবে আইসিসদের পরাস্ত হওয়া নিশ্চিত করার প্রয়াস চালাচ্ছে, সিরিয়ায় তখন নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা স্থানীয় অংশীদারদের সঙ্গে মুক্ত এলাকায় স্থিতিশীলতা কর্মকাণ্ডে এখন উদ্যোগী হয়েছেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিওয়ার্ড অতি আবশ্যকীয় কতগুলি অগ্রাধিকারের কথা ব্যক্ত করেন, যেমন অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগণ যারা পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে গিয়েছিলেন তাদের কাছে জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর ব্যবস্থা করা। মিস নেমট বলেন, IED ও মাইনের মতো যুদ্ধের অবিস্ফোরিত বোমা হাসপাতাল, রাস্তাঘাট ও স্কুলের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে অপসারণ, মৌলিক নিরাপত্তা নিশ্চিতকরণ প্রয়াসে সহায়তা, পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিচর্যার মতো অত্যাবশ্যকীয় পরিষেবা পুনরায় চালু করা, অবকাঠামো পুনর্গঠন করে স্থিতিশীল এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া এবং চূড়ান্তভাবে এমন একটা নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করা যেখানে সিরীয় জনগণ নিরাপদে তাদের ঘরবাড়িতে ফিরে আসতে পারেন। মিস নেওয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্র এছাড়াও রাক্কা পৌর কাউন্সিল, তাপকা পৌর কাউন্সিলের মতো স্থানীয় কর্মকর্তাদের কর্মপ্রয়াসে এবং স্বাধীনতা পরবর্তী নিরাপত্তা উন্নয়নের দায়িত্ব নিতে সহায়তায় নিয়োজিত রয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র জনগণের দ্বারা পরিচালিত এবং তাদের কাছে নির্ভরযোগ্য এমন প্রতিনিধির মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে চায়। যুক্তরাষ্ট্র এছাড়াও সমগ্র সিরিয়া জুড়ে সহিংসতার অবসান দেখতে চায়। পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, সিরিয়ায় সহিংসতার অবসান ঘটলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষে জাতিসংঘ পরিচালিত আরও অগ্রগামী উদ্যোগে মনোযোগী হতে সহায়তা করবে, যে উদ্যোগ নেওয়া হবে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের 2254 প্রস্তাবের মাধ্যমে, যার লক্ষ্য থাকবে প্রকৃত একটি রাজনৈতিক হস্তান্তরণ কার্যকর করা যেখানে সিরীয় জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানো হবে।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরুদ্দিন।
এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ জব্বর খবর হল, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করেছেন বলে জিম্বাবুয়ের সংসদের স্পিকার জানিয়েছেন। স্পিকার জেকব মুদেন্দা জানিয়েছেন যে তিনি মুগাবের চিঠি থেকে পড়ে শোনাচ্ছেন, যাতে লেখা ছিল, আমি রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে জিম্বাবুয়ের সংবিধানের 96 ধারা মোতাবেক আনুষ্ঠানিকভাবে অবিলম্বে পদত্যাগ করছি। ওই চিঠি সম্পর্কে প্রেসিডেন্ট কিংবা তাঁর দপ্তর থেকে এ খবরের যথার্থ নিশ্চিত করা হয়নি এখনও অবধি। তবে স্পিকারের এই ঘোষণার পর হারারেতে সংসদ এবং সংসদ ভবনের চতুর্দিকে আনন্দের ঢল নামে। এবার অন্যান্য সমাচার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সিরিয়ার নেতা বাশার আল আসাদ সিরিয়া বিরোধের রাজনৈতিক নিষ্পত্তির পানে মনোযোগ নিবদ্ধ করার প্রয়োজন নিয়ে আলোচনা করেছেন সোচিতে সোমবার অনুষ্ঠিত অঘোষিত বৈঠকে। দেশ দুটি ওই বৈঠকের কথাটা প্রকাশ করেছে এই আজকেই মঙ্গলবারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তুরস্ক ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার যে ঐক্যমত্য সম্পন্ন হতে পারে, এ আলোচনা সে সম্ভাবনাকে সুনিশ্চিত করতে পারবে। ক্রেমলিন এবং সিরিয়ার সানা বার্তা সংস্থা বলেছে, পুতিন সিরিয়া সামরিক তৎপরতা অভিযানকে সমাপ্ত প্রায় বলে অভিহিত করেছেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত লড়াইয়ের সাফল্যে আসাদকে তিনি অভিনন্দন জানিয়েছেন। যুক্তরাষ্ট্র যে উত্তর কোরিয়ার ওপর বাড়তি মাত্রায় আর্থিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্যে স্বৈর শাসনাধীন দেশটিকে সন্ত্রাসে মদতদানকারী দেশরূপে নতুন পরিচিতিতে চিহ্নিত করেছে, দক্ষিণ কোরিয়া ও জাপান সে পদক্ষেপে স্বাগত জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বলেছে, উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত করার পানে তাড়িত করতে এই যে সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের মিলিত প্রয়াসেরই অংশ এটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউস থেকে বলেন, এটা বহু বছর আগেই হয়ে যাওয়া উচিত ছিল। পিয়ংইয়াংয়ের সরকারকে তিনি খুনে প্রশাসন রূপে আখ্যায়িত করেছেন। আজ মঙ্গলবারই যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা জারি করা হচ্ছে, যে সিদ্ধান্তে উত্তর কোরিয়া পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসী তালিকায় ফিরে যাবে আবার। এই মুহূর্তে ওই তালিকায় নাম রয়েছে তিনটি দেশের, ইরান, সিরিয়া এবং সুদান। মিয়ানমারের ডিফ্যাক্টো নেত্রী অনসান সুচি আজ মঙ্গলবার আশাবাদ ব্যক্ত করেছেন, গত 3 মাস যাবৎ প্রাণভয়ে বাংলাদেশ মানে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলিমদের স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশের সঙ্গে একটা ফয়সালা হতে চলেছে। সেই আগস্টের 25 তারিখ থেকে নিয়ে এ অবধি 6 লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের রাখাইন প্রদেশ ছেড়ে পালিয়েছেন প্রাণভয়ে। সামরিক বাহিনীর নৃশংস এই অভিযানকে জাতিশুদ্ধি অভিযান বলে আখ্যায়িত করা হয়েছে। ইন্দোনেশিয়া তাদের জাতীয় শনাক্তিপত্রে স্বীকৃত 6টি ধর্মবিশ্বাসের বাইরের লোকজনের ধর্মবিশ্বাসকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় সংখ্যালঘু বহু ধর্মবিশ্বাসের বহু মানুষ সাধুবাদ ব্যক্ত করছেন সেখানে। তবে আহমেদিয়া গোত্রের মানুষজনের মতো কিছু লোকের জন্য ক্ষমতাসীন সরকার তেমন একটা কিছু করেননি। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম এ রাষ্ট্রটিতে এখনও এরা বৈষম্যের শিকার বলে এরা মনে করেন। এ সম্প্রদায়ের অভ্যুদয় ঘটেছিল সেই 19 শতকের ভারতবর্ষে। ইন্দোনেশিয়া গিয়েছিলেন এরা সে 1925 সালে। আজ সেখানে এ সম্প্রদায়ের মানুষ রয়েছেন প্রায় 4 লক্ষ। আর্জেন্টিনার নৌবাহিনী বলছে, গেল সপ্তাহে তাদের যে ডুবোজাহাজ সাবমেরিন লাপাত্তা হয়েছিল তারই কাছাকাছি থেকে আপৎকালীন শব্দ তরঙ্গের ইশারা মিলছে বলে যেটা মনে করা হয়েছিল সেটা সঠিক নয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.